صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
আসমানি সূরা। শ্রোতা ভাই বোনেরা, আসমানি সূরা শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহের পর্বে আপনাদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজও আমরা পবিত্র কোরআনের সূরা নিসা সম্পর্কে আলোচনা করব।
পবিত্র কোরআনের সূরা নিসার 135 নম্বর আয়াতকে মানব ইতিহাসে বিশ্বব্যাপী ন্যায় বিচার প্রতিষ্ঠার মহত্তম ও উচ্চতম সনদ বলে মনে করা হয়। এই আয়াতে বলা হয়েছে,
হে ইমানদারগণ, তোমরা সবসময় ন্যায় বিচারে অটল থাকো এবং আল্লাহর জন্য সাক্ষী হও, যদিও তা স্বয়ং তোমাদের বা তোমাদের নিজেদের বাবা মা বা আত্মীয় স্বজনের বিরুদ্ধেও হয়। যার জন্যে বা যার বিরুদ্ধে সাক্ষ্য দিতে হবে, সে ধনী বা নিঃস্ব যাই হোক না কেন, তা যেন তোমাদের সাক্ষ্যে প্রভাব না ফেলে, কারণ পৃষ্ঠপোষক হিসেবে আল্লাহ উভয়ের জন্য তোমার চেয়ে বেশি অধিকার প্রাপ্ত। তাই সাবধান, নিজেদের স্বার্থপরতা বা কামনার দাস হয়েও না, যাতে ইনসাফ করতে পারো। আর যদি তোমরা পেঁচালো কথা বলো অথবা সত্যকে বিকৃত করো অথবা উপেক্ষা করো, তাহলে জেনে রাখো তোমরা যা কিছু করছো আল্লাহ সে বিষয়ে পুরোপুরি খবর রাখেন।
পবিত্র ধর্ম ইসলাম মানুষকে জীবনের সব ক্ষেত্রে সব ধরনের চরমপন্থা বা বাড়াবাড়ি থেকে দূরে থাকতে বলে। এই ধর্ম ব্যক্তি ও সমাজ জীবনে ন্যায় বিচার সমুন্নত রাখতে বলে। ইসলামের দৃষ্টিতে যে ব্যবস্থা ন্যায় বিচার ভিত্তিক হবে কেবল তাই টিকে থাকবে। তাই এই ধর্ম সাক্ষ্যদানের সময় ন্যায় ও সততা বজায় রাখতে বলে। সাক্ষ্য দেওয়ার সময় ব্যক্তিগত বাজবিচার বা পক্ষপাতিত্ব প্রকাশ বা সত্য গোপন করাকে নিষিদ্ধ করেছে ইসলাম। এমনকি সত্য ও ন্যায়ভিত্তিক সাক্ষ্য দেওয়ার ফলে তা যদি নিজের এবং বাবা মায়ের মতো ঘনিষ্ঠজনের জন্য ক্ষতিকর হয়, সেক্ষেত্রে সত্যকেই তুলে ধরতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ধনী গরিবের মধ্যেও কোনো ভেদাভেদ করা যাবে না, অর্থাৎ ধনীর ধন সম্পদ বা দরিদ্রের নিঃস্বতাও যেন সাক্ষ্যদানে প্রভাব না ফেলে, কারণ তাদের অবস্থার বিষয়ে আল্লাহই সবার চেয়ে ভালো জ্ঞান রাখেন।
অনেকেই ধর্মকে ব্যক্তিগত এবং ব্যক্তি বা স্রষ্টার মধ্যে সীমিত বিষয় বলে মনে করেন, কিন্তু ইসলাম ধর্মকে সমাজ ও ব্যক্তি উভয় জগতের জন্যই সৌভাগ্যের মাধ্যম বলে উল্লেখ করে। ইসলামের দৃষ্টিতে ধার্মিক হওয়ার জন্য ওয়াদা বা প্রতিশ্রুতি পালন, আমানত রক্ষা করা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা জরুরি, আর সুস্থ সমাজ গঠনের জন্য আমানতদারি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা জরুরি। এ দুই অবকাঠামো বা ভিত্তি ছাড়া সুস্থ সমাজ গঠন সম্ভব নয় বলে ইসলাম মনে করে।
ইসলাম ন্যায় বিচার প্রতিষ্ঠাকে কতটা গুরুত্ব দেয় তা ইসলামের প্রাথমিক যুগের এই ঘটনা থেকেও স্পষ্ট হয়ে ওঠে। ঘটনাটি হল আনসারদের বনি উবাইরিক গোত্রের তিন ভাই কাতাদা নামের এক মুসলমানের ঘরে ঢুকে তার খাদ্য, বর্ম ও তলোয়ার চুরি করে সেসব এক ইহুদির ঘরে লুকিয়ে রাখে। ঘটনাক্রমে মদিনার লুবায়েদ নামের এক ব্যক্তি তাদের চুরির খবর জানতেন। তিনি যার জিনিসগুলো চুরি গেছে তাকে ঘটনাটি জানিয়ে দেন। তখন কাতাদা নামের ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই তিন মুসলিম ভাইয়ের নামে অভিযোগ দায়ের করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে ওই তিন ভাইকে প্রশ্ন করলে তারা লুবায়েদের ঘাড়ে সব দোষ চাপিয়ে দেয় এবং তাকেই আসল চোর বলে দাবি করে। লুবায়েদ এই খবর শুনে খোলা তলোয়ার নিয়ে ঘর থেকে বের হয়ে বলেন, হে বনি উবাইরিক, চুরি করবে তোমরা আর নাম করবে আমার। যে ক্ষেত্রে তোমরা প্রকৃত মোনাফিক, তোমরা স্বয়ং রাসূলকেও উপহাস করো। আমি যদি চুরি করে থাকি তবে তা প্রমাণ করো, তা না হলে এই তলোয়ার দিয়ে তোমাদের মাথা উড়িয়ে দেব।
লুবায়েদের এ কথা শুনে ওই তিন ভাই দমে গেল এবং তার বিরুদ্ধে অভিযোগ তুলে নিল, কিন্তু তারা ক্ষান্ত হয়নি, বরং অন্য এক চাল চালে। তারা উসায়েদ বিন উরওয়ার কাছে গিয়ে তাকে নিজেদের উকিল করে রাসুলের কাছে পাঠায়। উসায়েদ মহানবীর কাছে গিয়ে বলল, কাতাদা এক বড় সমস্যা সৃষ্টি করেছে, আর তা হল সে এক সম্ভ্রান্ত পরিবারের লোকের উপর চুরির অপবাদ দিয়েছে। তখন মহানবী প্রমাণ ছাড়া অভিযোগ উত্থাপনের জন্য কাতাদাকে ডেকে মৌখিকভাবে তাকে সতর্ক করে দেন। এভাবে কাতাদা মিথ্যাবাদী বলে সাব্যস্ত হওয়ায় বড়ই দুঃখ পান। এ অবস্থায় তার চাচা তাকে সান্ত্বনা দেন এই বলে যে, আল্লাহ আমাদের সাহায্যকারী। তখনই মহান আল্লাহ সূরা নিসার 105 নম্বর আয়াত নাজিল করেন, ফলে চুরির রহস্য ভেদ হয় আর কাতাদা সান্ত্বনা পায়। ওই আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আমরা তোমার প্রতি সত্যসহ গ্রন্থ এজন্য অবতীর্ণ করেছি যেভাবে আল্লাহ তোমাকে দেখিয়ে দিয়েছেন সেভাবে বিধান অনুযায়ী মানুষের মধ্যে বিচার মীমাংসা করো এবং বিশ্বাসঘাতকদের পক্ষাবলম্বন করে নিরপরাধের শত্রু হইও না।
এখানে লক্ষণীয় যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক্ষেত্রে কোনো অন্যায় করেননি, কারণ তিনি চক্রান্তকারীদের দিকে বিন্দুমাত্র ঝুঁকে পড়েননি। কারণ এই সূরার 113 নম্বর আয়াতে মহান আল্লাহ ওই একই ঘটনার ধারাবাহিকতায় উল্লেখ করেছেন যে চক্রান্তকারীদের সর্বাত্মক প্রচেষ্টাও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মর্যাদার কোনো ক্ষতি করতে পারেনি। মহানবী কাতাদা সম্পর্কেও কোনো খারাপ ধারণা পোষণ করেননি। তিনি কেবল সাক্ষী ছাড়া অভিযোগ তোলার কারণেই কাতার অভিযোগ গ্রহণ করেননি, কারণ শরীয়তের বিধান অনুযায়ী মহানবী কেবল সাক্ষ্য প্রমাণ ও আল্লাহর নামে শপথ সাপেক্ষে বিচার মীমাংসা করতে নির্দেশিত হয়েছেন।
পবিত্র কোরআনের সূরা নিসায় বলা হয়েছে, হে মুমিনগণ, আল্লাহ তোমাদের যাবতীয় আমানত তার হকদারদের হাতে ফেরত দেবার নির্দেশ দিচ্ছেন, আর লোকদের মধ্যে ফয়সালা করার সময় আদল ও ন্যায় নীতি সহকারে ফয়সালা করো। আল্লাহ তোমাদের বড়ই উৎকৃষ্ট উপদেশ দান করেন, আর অবশ্যই আল্লাহ সবকিছু শোনেন ও দেখেন। আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা তথা শিরক বা অংশীবাদিতা সমাজের জন্য ধ্বংসাত্মক এবং তা ক্ষমার অযোগ্য অপরাধ। পবিত্র কোরআনে সূরা নিসার 48 নম্বর আয়াতে এ সম্পর্কে বলা হয়েছে,
আল্লাহ অবশ্যই শিরককে মাফ করেন না, এছাড়া অন্যান্য গোনা তিনি যাকে ইচ্ছা যোগ্যতা অনুযায়ী মাফ করে দেন। যে ব্যক্তি আল্লাহর সাথে আর কাউকে শরীক করেছে সে তো বড় গোনাহের কাজ করেছে। এই আয়াতে আল্লাহর সমকক্ষ দাঁড় করানোর বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে যে এ ধরনের কাজ সুস্পষ্ট বিভ্রান্তি ও তা ক্ষমার অযোগ্য, কারণ শিরককারী আল্লাহর সঙ্গে নিজের সম্পর্ককে পুরোপুরি কেটে দেয়, আর এ ধরনের কাজ ঐশী ধর্মগুলো ও সৃষ্টিজগতের পবিত্রতার লক্ষণ।
আল্লাহ শিরক ছাড়া বান্দার অন্যান্য পাপ ইচ্ছে করলে ক্ষমা করতে পারেন। এ বিধানটি ইমানদারদেরকে আল্লাহর ক্ষমাশীলতার ব্যাপারে উৎসাহী করে তোলে। তবে শিরককারীকেও আল্লাহ ক্ষমা করবেন যদি সে তার শিরকের ব্যাপারে অনুতপ্ত হয়ে ক্ষমা চায় এবং এক আল্লাহর প্রতি বিশ্বাস ও ইমান আনে। অনেকেই বড় বড় পাপে জড়িয়ে পড়ার ফলে আল্লাহর রহমতের ব্যাপারে নিরাশ হয়ে পড়েন, আর এই হতাশার ফলে তারা আরও তীব্র বেগে ভুল পথে যেতেই থাকেন। কিন্তু আল্লাহর ক্ষমাশীলতার ব্যাপারে আশা মানুষকে পাপ থেকে দূরে রাখার পথে সহায়ক বা প্রতিরোধক শক্তি হিসেবে কাজ করে।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। নতুন ধারাবাহিক গল্প ও প্রবাদের গল্প আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আজকের আসরে আমরা শুনব প্রাচীন একটি গল্প। গল্পটি হল সন্ত্রাসীর পরিণতি। সন্ত্রাস সাধারণত যারা করে তারা ক্ষমতাশীল হয় কিংবা ক্ষমতাবানদের সাহচর্য প্রাপ্ত হয়। পদস্থ লোকেরা আবার নিজেদের ক্ষমতার অপব্যবহার করে নিরীহ লোকদের উপর জুলুম করে। তাদের অনুসারীরাও নিজ নিজ মহল্লায় অনুরূপ অত্যাচার চালায়। ত্রাস সৃষ্টি করে ইত্যাদি বিভিন্ন উপায়ে লোকজনকে হয়রানি করে।
কর্মকর্তাদের ক্ষমতার দাপটে কেউ তাদের সামনে টু শব্দটিও করার সাহস পায় না। ত্রাসের রাজত্ব বলতে যা বোঝায় এটা আর কি। সুতরাং কি আর করবে মানুষ, নীরবে সহ্য করা ছাড়া কিছুই করার থাকে না। সকল অত্যাচার মেনে নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করায় তাদের একমাত্র উপায় হিসেবে অবশিষ্ট থাকে। কিন্তু এক মাখে তো আর সিজায় না বলে একটা কথা প্রচলিত আছে সমাজে। ব্যাপারটা কিন্তু মিথ্যে নয়। একবার যদি ওই অত্যাচারী কোনো রকম বিপদে পড়ে, অত্যাচারিত জনতা সেই সুযোগটিকে গনিমত বলে মনে করে, তার প্রতিশোধ নিতে ভুল করে না। এরকম একটি গল্প শুনব আমরা আজকের আসরে। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এর প্রত্যাশা রইল।
বেশ প্রাচীন কালের কথা, কোনো এক শহরে এক ব্যক্তি বেশ উচ্চ পদে অধিষ্ঠিত ছিল। পদস্থ ওই কর্মকর্তা তার পদ পদবীর অপব্যবহার করত, ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষকে হয়রানি করত। শহরে এমন কেউ ছিল না যে ওই লোকের ক্ষমতার দাপটে হয়রানির শিকার হয়নি। আশ্চর্যের বিষয় হল, লোকটা মানুষকে হয়রানি করে আনন্দ উপভোগ করত। কেউ কেউ সাহসিকতার পরিচয় দিয়ে তার অত্যাচারের প্রতিবাদ যে জানাতো না তা কিন্তু নয়, তবে ওই প্রতিবাদের প্রতিক্রিয়া হতো আরও ভয়াবহ। ওই ভয়াবহতা দেখে লোকটির কোনো অত্যাচারের জবাব দেওয়া তো দূরের কথা, না হয়রানির প্রতিক্রিয়া জানাতো, এমনকি হয়রানির বিষয়ে অভিযোগ করার পর্যন্ত সাহস করত না। সবাই এভাবে তার অত্যাচার, জুলুম, নির্যাতন বিনা বাক্য ব্যয়ে সহ্য করত, কারণ প্রত্যেকেই জানত যে তার জুলুমের প্রতিবাদ করার মানেই হয়রানির শিকার হওয়া।
ক্ষমতাধর ওই সন্ত্রাসীর হয়রানিতে মানুষ যখন অতিষ্ঠ, ঠিক সে সময় ওই শহরে এলো বেগানা এক দরবেশ। বেগানা বলতে ওই এলাকার লোক ছিল না ওই দরবেশ। সে কারণে দরবেশ ক্ষমতাধর সন্ত্রাসী লোকটির অত্যাচার সম্পর্কে কিচ্ছুই জানত না। দরবেশ লোকটি এতই নির্বিকার এবং সৎ ছিল যে তার সারা জীবনে কোনো একজন মানুষকে কষ্ট দেয়া তো দূরের কথা, একটা পিঁপড়াও কখনো তার হাতে কষ্ট পায়নি। কিন্তু দিন যেতে যেতে ঘটনাচক্রে এই দরবেশ একদিন মুখোমুখি হল বলদর্পী সেই দুষ্ট লোকটির। তারপর কি হলো তা আমরা শুনব একটু পরে। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটু বিরতি। বিরতির পরও আপনাদের সঙ্গ পাবো এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আসরে। দুষ্ট লোকটির সামনে পড়ে গেল ভিন শহরের দরবেশ। বেচারা দরবেশ তো জানে না লোকটির ব্যাপারে, সে তার মতো করেই শহরের ভেতর চলাফেরা করছিল। দরবেশের মাঝে কোনো রকম ভয়ভীতি কিংবা তাজিম করার লক্ষণ দেখতে পেল না দুষ্ট লোকটি। এটা তার কাছে অদ্ভুত বলে মনে হল। সুতরাং লোকটি মনে মনে ভাবল মজাই হবে, নতুন একটা উপাদান পাওয়া গেল খেলা করার। দরবেশের দিকে তাকিয়ে মনে মনে সে বলল, আমার অত্যাচার নির্যাতন থেকে শহরের কেউ নিরাপদ থাকবে তা কি করে হয়? অত্যাচার না করলে তো কেউ সালামও দেয় না, সম্মানও দেখায় না। সুতরাং এমন অত্যাচার করব যাতে সবাই দেখা মাত্র আমাকে তাজিম করে এবং ভয়ে ততস্থ হয়ে পতঙ্গের মতো কাঁপতে থাকে।
এই বলেই দুষ্ট লোকটি এদিক ওদিক তাকিয়ে একটা পাথর খুঁজে হাতে তুলে নিল এবং বেচারা দরবেশের মাথায় ছুঁড়ে মারল। পাথরের আঘাতে দরবেশের মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করল। মাথায় হাত দিতেই দরবেশের হাত রক্তে রঞ্জিত হয়ে গেল। সে দুষ্ট লোকটির দিকে অপলক তাকাল তার এই অবিবেচক কাজের প্রত্যুত্তর দিতে। কিন্তু জবাব দেয়ে আগে ভাগেই দরবেশের পাশে থাকা লোকজনের মধ্য থেকে একজন সঙ্গে সঙ্গে দরবেশকে বাধা দিল, বলল, জবাব দিও না, চুপচাপ চলে যাও, কোনো প্রতিক্রিয়া দেখানোর দরকার নেই। অন্যরা দরবেশকে বোঝানোর চেষ্টা করল এই দুষ্ট লোকটির চরিত্র কীরকম। দরবেশ বেচারা শেষ পর্যন্ত লোকজনের কথায় নীরব হয়ে গেল এবং যে পাথর দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছিল সেই পাথরটি তার পকেটে পুরে নিল। শ্রোতা বন্ধুরা, আসরে পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আপনাদের সঙ্গ পাবো এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আসরে। পাথর পকেটে পড়তে দেখে দুষ্ট লোকটির কৌতূহল হল। সে জানতে চাইল দরবেশের কাছে থেকে, পাথর কেন পকেটে ঢুকিয়েছ? দরবেশ বলল, যে পাথরটি একজন নিরীহ দরবেশের মাথা ফাটিয়েছে সেই পাথরটি তো জাতা পাথর নয়, সুতরাং ওই পাথরটি সংরক্ষণ করাই উত্তম, হতে পারে কোনো একদিন কাজে দেবে। দুষ্ট লোকটি দরবেশের কথা শুনে অট্টহাসি দিয়ে মনে মনে বলল, কি আহাম্মক দরবেশ রে বাবা, এই পাথর কি কাজে লাগবে? এই ঘটনার পর কেটে গেল সপ্তাহ, মাস, বছরের পর বছর। হঠাৎ একদিন ঘটল আশ্চর্য একটা ঘটনা। দুষ্ট লোকটিকে দেখা গেল মাটির গভীরে একটি কূপে বন্দী অবস্থায়। খোঁজ খবর নিয়ে জানা গেল দুষ্ট লোকটি ভুলক্রমে একদিন ওই দেশের বাদশার অপছন্দের একটা কাজ করে বসেছিল, তাই বাদশা আদেশে তার এই শাস্তির আয়োজন।
অন্ধকূপে বন্দী দুষ্ট লোকটি মানুষকে হয়রানি করার শাস্তি পেতে লাগল। প্রতিদিন তাকে সামান্য একটু রুটি আর একটু পানি একটা পাত্রে দিয়ে রশিতে ঝুলিয়ে কূপের তলায় দেওয়া হতো খাবার হিসেবে। পরিবার পরিজন আত্মীয় স্বজন চারপাশের লোকজন থেকে দূরে একাকী এই নিভৃত কূপে নিঃসঙ্গ কাটতে লাগলো তার দিন। তার এই পরিণতি দেখে দারুণ খুশি হলো লোকজন, তারা আনন্দে উৎসবে মেতে উঠল, সে সঙ্গে দোয়া করতে লাগল এই কূপ থেকে যেন আর বেরুতে না পারে লোকটি। একদিন কূপের তলায় অন্ধকারে বসে ছিল লোকটি, অতীতের দিনগুলোর কথা ভাবছিল। হঠাৎ তার মাথায় পড়ল একটা পাথর, সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত বেরুতে শুরু করল। অন্ধকারে হাত ফিরিয়ে এই পাথরটি খুঁজে বের করল। সে মাথা তুলে চিৎকার করে বলল, কে তুমি পাথর ছুঁড়ে মেরেছ, কেন মেরেছ?
উপর থেকে শব্দ ভেসে এলো, আমি সেই নিরীহ দরবেশ যাকে তুমি একদিন বিনা কারণে মজা করার জন্য পাথর মেরে রক্তাক্ত করেছিলে। আমি সেই পাথরটি পকেটে ঢুকিয়ে রেখেছিলাম আর তুমি উপহাস করেছিলে, মনে পড়ে? পুরো গল্প শোনার পর দুষ্ট লোকটির মনে পড়ে গেল সেই দিনের কথা। বলল, মনে পড়েছে, পুরোপুরি মনে পড়েছে, কিন্তু এতদিন কোথায় ছিলে? দরবেশ বলল, তোমার ক্ষমতা আর পদমর্যাদার ভয়ে সেদিন কিছু বলতে পারিনি, আজ এই অন্ধকূপে পেয়ে মোক্ষম সুযোগ পেলাম এবং সুযোগটাকে যথাযথভাবে কাজে লাগিয়ে সেদিনের সেই অন্যায়ের প্রতিশোধ নিয়ে নিলাম।
যাই হোক শ্রোতা বন্ধুরা, হাতে আজ আর সময় নেই, পরবর্তী আসরে আবারও কথা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক সাপ্তাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি সোহেল আহমেদ।
আশা করি সবাই ভালো আছেন। গত আসরে আমরা পাশ্চাত্যে তালাক বা বিবাহ বিচ্ছেদের প্রবণতা নিয়ে খানিকটা কথা বলেছি। আমরা বলেছি পাশ্চাত্যের দেশগুলোতে তালাক বা বিবাহ বিচ্ছেদের হার অনেক বেশি। বেলজিয়ামে 71% বিয়েই শেষ পর্যন্ত তালাক বা বিবাহ বিচ্ছেদে গড়ায়। এদিক থেকে বেলজিয়াম গোটা বিশ্বে শীর্ষে রয়েছে। এর পরেই রয়েছে আরেক ইউরোপীয় দেশ পর্তুগাল, সেখানে তালাকের হার 68%।
এরপরে যথাক্রমে রয়েছে হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, স্পেন, লুক্সেমবার্গ, স্তোনিয়া, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্র। ব্রিটেনেও প্রায় অর্ধেক বিয়ে তালাকে গড়ায়। 2019 সালের প্রথম তিন মাসের পরিসংখ্যানে দেখা গেছে ব্রিটেনের ইংল্যান্ড এবং ওয়েলস রাজ্যে 42% দম্পতি বিয়ে টিকিয়ে রাখেননি, তারা তালাক নিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি দপ্তরের তথ্য অনুযায়ী সেখানে 50% বেশি বিয়ে তালাক বা বিবাহবিচ্ছেদে গড়ায়। আজকের আসরে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
সারা বিশ্বে নানা কারণে তালাক বা বিবাহ বিচ্ছেদের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তবে সাধারণত যেসব কারণে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে তার মধ্যে কয়েকটি হল আর্থসামাজিক সমস্যা, মানসিক রোগ, ক্রোধ, হতাশা, দায়িত্বজ্ঞানহীনতা, আকাশচুম্বী প্রত্যাশা, বিশ্বাসঘাতকতা এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অদূরদর্শী ভূমিকা। এছাড়া একটি দেশ ও সমাজে প্রচলিত সংস্কৃতিও একটি দম্পতিকে তালাকে উৎসাহিত করতে পারে। যেমন অনেক মুসলিম দেশেই তালাক বা বিবাহ বিচ্ছেদকে নিন্দনীয় বলে গণ্য করা হয়, এ কাজে অনুৎসাহিত করা হয়। এ কারণে ওইসব মুসলিম দেশে তালাকের হার তুলনামূলক কম। অন্যদিকে পাশ্চাত্যের দেশগুলোতে, বিশেষ করে অমুসলিম দেশগুলোতে, তালাক বা বিবাহ বিচ্ছেদকে স্বাভাবিক ঘটনা হিসেবে গণ্য করা হয়। যে কোনো ঠুনকো অজুহাতেই তারা আলাদা জীবনযাপনের সিদ্ধান্ত নিয়ে ফেলে। এ কারণে ওইসব দেশে তালাকের হার বেশি এবং ক্রমেই তা বাড়ছে।
বর্তমানে পাশ্চাত্য সমাজে যে কোনো উপায়ে আনন্দ উপভোগকে সবকিছুর চেয়ে প্রাধান্য দেয়া হয়। ভোগের নীতির ভিত্তিতে এসব দেশের আইনকে এমনভাবে সাজানো হয়েছে যাতে নারী ও পুরুষ স্বাধীনভাবে তাদের সব ধরনের ইচ্ছা আকাঙ্ক্ষা মেটাতে পারে, চাইলেই পরনারী ও পরপুরুষের সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তুলতে পারে। তাদের এই নীতি এবং দৃষ্টিভঙ্গিরই ফসল হচ্ছে আজকের ভোগবাদী প্রজন্ম। এই প্রজন্ম আগের যে কোনো প্রজন্মের চেয়ে অনেক বেশি ভোগবাদী ও স্বার্থপর। তারা যে কোনো উপায়ে নিজের চাহিদা মেটানোর পক্ষপাতী। পাশ্চাত্যের সামাজিক সমস্যা নিয়ে গবেষণা করেছেন এমন অনেকেই মনে করেন সেখানে পরিবার প্রথা দুর্বল হয়ে পড়ার কারণ হচ্ছে সবকিছুর আগে নিজের কামনা বাসনা চরিতার্থ করার মানসিকতা। নিজের চাহিদা পূরণে ব্যাঘাত ঘটলেই তারা মনে করতে থাকেন পুরো জীবনটাই বৃথা, যে করেই হোক জীবনকে ভোগ করতে হবে, অন্যের ক্ষতি করে হলেও নিজের চাহিদা পূরণ করতে হবে। এমন দৃষ্টিভঙ্গির মানুষেরা একবারের জন্য চিন্তা করেন না বিচ্ছেদের পর তাদের সন্তানদের কি হবে।
আসলে বিবাহ বিচ্ছেদের প্রধান শিকার হন সন্তানেরা। তারা বেড়ে ওঠে ব্রোকেন ফ্যামিলির সন্তান হিসেবে, যা তাদের স্বাভাবিক মানসিক বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে। তারা এক ধরনের আইডেন্টিটি ক্রাইসিস বা পরিচিতি সংকটে ভোগে। মনোচিকিৎসকরা মনে করেন সন্তানেরা যদি বাবা মায়ের স্বাভাবিক সঙ্গ এবং ভালোবাসা থেকে বঞ্চিত হয় তাহলে তাদের জীবন হয়ে ওঠে অস্বাভাবিক। তারা সমাজকে, পরিবারকে নেতিবাচক হিসেবেই দেখে। তাদের মধ্যে জীবন বিমুখতা তৈরি হয় যা ভয়াবহ। হতাশা ও বিষণ্ণতায় তারা বেড়ে ওঠে, যারা একটি রাষ্ট্র ও সমাজের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। বিবাহ বিচ্ছেদ কখনো কখনো অনিবার্য হয়ে উঠতেই পারে। এ কারণেই এ ধরনের একটি পন্থাকে স্বীকৃতি দেয়া হয়েছে। কিন্তু স্বামী বা স্ত্রী যখন কেবল তার নিজের স্বার্থের কথা ভেবে অন্যের জীবনকে ক্ষতির মুখে ঠেলে দেয়, তখন তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। কিন্তু পাশ্চাত্যে এমন ঘটনা অহরহই ঘটছে। প্রাচ্যের দেশগুলোতেও যে ঘটছে না তা বলা ঠিক হবে না, কিন্তু এই প্রবণতা পাশ্চাত্যের ভোগবাদী সমাজে অনেক অনেক বেশি।
বিশ্বখ্যাত বই সোশিওলজি বা সমাজবিজ্ঞানের লেখক অ্যান্থনি গিডেন্স নিউজ উইক ম্যাগাজিনের বরাত দিয়ে লিখেছেন, 10 অথবা 20 বছর ধরে সংসার করছেন এমন দম্পতির মধ্যেও বিবাহবিচ্ছেদ ঘটছে। এর কারণ হল নিজের কামনা বাসনা চরিতার্থ করার মনোবৃত্তি। জন্ম নিরোধক ট্যাবলেট এবং ফেমিনিজমের যুগে নারীদের অনেকের মধ্যেই এ ধরনের ধারণার জন্ম হয়েছে যে কামনা বাসনা পরিবারের চেয়েও অনেক গুরুত্বপূর্ণ। বর্তমানে মার্কিন নারীরা অতীতের চেয়ে অনেক বেশি ভোগবাদী। এ যুগের মেয়েরা তাদের দাদি নানিদের চেয়ে অনেক বেশি অসহিষ্ণু। অবশ্য শুধু নারীদের মধ্যেই এ ধরনের প্রবণতা, এ কথা বলাটা অত্যুক্তি ছাড়া আর কিছুই নয়। পুরুষরা কোনোভাবেই এর বাইরে নয়।
পাশ্চাত্যে পুরুষদের অনেকেই পরিবার গঠন করেন শুধুমাত্র কামনা বাসনা চরিতার্থ করার জন্য। এ কারণে যখনই তার ব্যক্তিজীবন এবং ভোগের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়, তখনই সে পরিবারকে দূরে ঠেলে দেয়। পরিবার তার কাছে গুরুত্বহীন হয়ে পড়ে। মানব জাতিকে টিকিয়ে রাখার জন্য হলেও একটি সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক পরিবার ব্যবস্থা প্রয়োজন, তা তারা উপলব্ধি করতে পারে না। মানুষকে যদি যেন তেনভাবে যেখানে সেখানে তার যৌন আকাঙ্ক্ষা পূরণের অনুমতি দেয়া হতো, তাহলে পরিবার প্রথায় চালু হতো না এবং সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটত না। কিন্তু অনেকে এই বাস্তবতাকে অস্বীকার করে লাগামহীন ও অবাধ যৌন সম্পর্কে জড়াচ্ছেন। বাস্তবতা হচ্ছে, যেসব সমাজে যৌন সম্পর্ক উন্মুক্ত এবং লাগামহীন, সেখানেই পরিবার প্রথা দুর্বল। কারণ এ ধরনের সমাজের নারী ও পুরুষেরা যৌন সম্পর্কের জন্য পরিবার গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন না। তারা পরিবার বা বিয়ে বহির্ভূত যৌন সম্পর্কে জড়াতে দ্বিধাবোধ করেন না।
প্রিয় শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক অনুষ্ঠানের আজকের আসর এখানেই শেষ করছি। আগামী আসরেও এসব বিষয়ে আরো আলোচনার চেষ্টা করব।
সে আসরেও আপনাদের সঙ্গ পাবো, এই প্রত্যাশা রইল।
সুস্থ পরিবার,
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো সুস্থ আছেন। সুস্থ পরিবার নামে ধারাবাহিকের আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা বলেছিলাম, যেসব পরিবারে ধর্মীয় বিধিবিধান চর্চা হয়, সেসব পরিবারে নৈতিক অবক্ষয় ও চারিত্রিক বিপর্যয় সর্বনিম্ন পর্যায়ে থাকে। আর যদি ধর্মীয় চর্চা সুষ্ঠুভাবে না থাকে, তাহলে দেখা দেয় বিচিত্র অবক্ষয়। বিশেষ করে নেশা জাতীয় দ্রব্য তথা মাদকের প্রতি আসক্তি দেখা দেয় মারাত্মকভাবে। বলা বাহুল্য, আজকাল পরিবারগুলোতে মাদকাসক্তির প্রবণতা এত ভয়াবহ যে তা খুবই উদ্বেগজনক।
একটি পরিবারে কী ধরনের মারাত্মক পরিণতি বয়ে আনে এই মাদকাসক্তি, তা বলাই বাহুল্য। বিশেষজ্ঞদের মতে মাদকে আসক্তি আসলে একটা রোগ। এই রোগটি ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে এবং একটু একটু করে গ্রহণ করতে করতে একটা সময় পরিপূর্ণভাবে আসক্ত হয়ে পড়ে। এ কারণেই বেশিরভাগ ব্যক্তিই যারা মাদক গ্রহণ করতে শুরু করে তারা বুঝতে পারে না যে অতি দ্রুতই তারা মাদকাসক্ত হয়ে পড়তে যাচ্ছে। এটাই স্বাভাবিক যে আসক্ত ব্যক্তি বুঝতে পারে না মানে মাদকাসক্ত হয়ে পড়ার ব্যাপারে আত্মসচেতন নয়। যখন বুঝতে পারে যে আসক্ত হয়ে পড়েছে তখন অনেক দেরি হয়ে যায় এবং ফিরে আসার আর সুযোগ থাকে না, হয়ে পড়ে মাদকাসক্ত। এর স্বরূপ ও পরিণতি নিয়ে আমরা আরও কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
কিভাবে ধীরে ধীরে একটি মানুষ মাদকে আসক্ত হয়ে পড়ে তার অজান্তেই সে কথা বলছিলাম আমরা। একেবারে বুঝতেই পারা যায় না যে পরিবারের কোনো একজন সদস্য মাদকে আসক্ত হয়ে পড়েছে। পরিবারের অপরাপর সদস্যরাও অনেক পরে টের পায় বিভিন্ন কারণে, বিশেষ করে যখন তার আচার আচরণ সন্তোষজনক পর্যায়ে থাকে না কিংবা তার মানসিক একটা বিপর্যয়কর অবস্থা পরিলক্ষিত হয়। মাদকে আসক্ত হবার শুরুর দিকে পরিবারের সদস্যরা সাধারণত চেষ্টা করে বিষয়টাকে বড় কিছু মনে না করে এড়িয়ে যেতে, ভাবে যে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, অর্থাৎ মাদকে আসক্ত হওয়া থেকে বিরত থাকবে। সে ব্যাপারে অবশ্য তাকে অনুপ্রাণিত করা হতো।
কিন্তু যখন পরিবারের সেই সদস্যটি ভয়াবহ রকমভাবে মাদকে আসক্ত হয়ে পড়ে তখন সে জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য বলতে মাদক সংগ্রহ করাকেই বুঝতে থাকে। মাদককেই সে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে ভাবে। পরিবারের সদস্যদের নিয়ে ভাববার অবকাশ তার আর থাকে না, সুতরাং পরিবারের সঙ্গে তার দূরত্ব বেড়ে যেতে থাকে। এরকম একটা অবস্থায় মাদকাসক্ত ব্যক্তি এবং মাদকের মাঝে সম্পর্ক প্রকৃত অর্থেই পারিবারিক সংকটে পরিণত হয়। পরিবারের অন্যান্য সদস্যরা হয়তো তখন একটা পরিবর্তন টের পায় কিন্তু পুরোপুরি বুঝে উঠতে পারে না প্রকৃতপক্ষে কি ঘটতে যাচ্ছে। তারা বড় জোর বুঝতে পারে যে ঘর তাদের জন্য আর নিরাপদ রইল না, ঘর হয়ে পড়েছে উদ্বেগ উৎকণ্ঠা অশান্তি আর নিরাপত্তাহীনতায় পরিপূর্ণ। আর পরিবারের মাদকাসক্ত সদস্যটি এখন হয়ে পড়েছে অচেনা, উগ্র, অসম্ভব ক্লান্ত ও অক্ষম। পরিবারের কারোর সাথেই তার আর কোনো রকম আড্ডা, পরামর্শ, কথা বলার প্রয়োজন পড়ে না।
মাদকাসক্ত ব্যক্তির পরিবারে নিঃসঙ্গ হয়ে পড়া প্রসঙ্গে বলছিলাম, আসক্ত ব্যক্তির পরিবারের প্রতিটি সদস্য মাদকে আসক্ত হয়ে পড়া সদস্যের আচার আচরণ এবং তার ব্যক্তিত্বের ব্যাপক পরিবর্তনের কারণে একটু সচেতন প্রতিক্রিয়া দেখায়। এটা খুবই সচেতনভাবে দেখাতে হয় যেন আসক্ত ব্যক্তির সম্ভাব্য পরিণতি থেকে তার অজান্তেই তাকে রক্ষা করা যেতে পারে। পরিবারের সবাই যখন তার সঙ্গে একই রকমের আচরণ করতে থাকে তখন দেখা যায় ওই পরিবারের স্বভাব চরিত্রের অংশ হয়ে দাঁড়ায় ওরকম আচরণ। বাবা মা কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে যারা মাদকাসক্ত নয় বেশিরভাগ ক্ষেত্রেই তারা বাধ্য হয় নিজের কিংবা পরিবারের অপরাপর সদস্যের প্রয়োজনীয়তা বা চাওয়া পাওয়াগুলোকে আসক্ত সদস্যের কারণে উপেক্ষা করতে। উদাহরণস্বরূপ বলা যায় পরিবারের সদস্যদের মাঝে যেন কোনোরকম ঝগড়া বিবাদ না লাগে সেজন্য পরিবারের মাদকাসক্ত সদস্যের বিরক্তিকর আচরণগুলোকেও কষ্ট করে হলেও সহ্য করে যেতে হয়, কিছুই করার থাকে না।
অনেক ক্ষেত্রে দেখা যায় আসক্ত ব্যক্তির পরিবার বেশিরভাগ সময়ই রোগীর বৈশিষ্ট্যানুক আচরণ করে, মানে অনেকটা রোগীর সন্তোষজনক আচরণ করে। ঘরের অন্যান্য সদস্যরা পরিবারের টিকে থাকার প্রয়োজনে এই যে তাদের উপর একরকম আরোপিত ভূমিকাগুলোকে মেনে নিতে বাধ্য হয়, সেটা যে আসলে হিতে বিপরীত হয়ে দাঁড়ায় সে কথা কেউ খেয়াল করে না। পরিবারের সদস্যরা রোগীর অনুকূল আচরণ নিয়মিত চালিয়ে যাবার ফলে আসক্ত ব্যক্তিকে তার বিকারগ্রস্ত আচরণ অব্যাহত রাখতে সাহায্য করে। একটি পরিবারের মঙ্গল ও কল্যাণের জন্য পরিবারের অভ্যন্তরে সাধারণত কিছু নিয়ম নীতি মেনে চলতে হয়। পরিবারের কোনো সদস্য মাদকাসক্ত হয়ে পড়ার আগে এইসব নীতিমালাই নিরাপত্তা ও সংকট মোকাবেলায় সহযোগিতা করত, কিন্তু বিকারগ্রস্তের অনুকূল আচরণের ফলে ওইসব নীতিমালা পাল্টে যায় এবং নতুন একটি নীতিমালা তার স্থলাভিষিক্ত হয়ে পড়ে।
নতুন নীতিমালার কথা বলছিলাম। এইসব নীতিমালা প্রকৃতপক্ষে বাধ্য হয়ে কিংবা বলা যেতে পারে পারিবারিক ঐতিহ্য রক্ষার স্বার্থেই প্রণয়ন করা হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারটির কল্যাণেই বাধ্য হয়ে মেনে নিতে হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে নতুন নিয়ম নীতির ফলে মাদকাসক্তের স্ত্রীর উপর স্বাভাবিকভাবেই দায়িত্ব বর্তায় তার স্বামীর উপর পরিবারের যেসব দায় দায়িত্ব ছিল সেগুলো পালন করা। বলা যায় স্ত্রী এই অতিরিক্ত দায়িত্ব পালনে বাধ্য হয়ে পড়েন। যে পরিবারে বাবা এবং মা দুজনই মাদকাসক্ত সেই পরিবারের দায় দায়িত্ব বড় সন্তানের ওপর বর্তায়। এ বিষয়টি অন্যান্য সদস্যের জন্যে হয়তো কখনো কখনো বিরক্তির কারণ হয়ে উঠতে পারে, তারপরও প্রকৃত সত্য হল এটাই পরিবারে অলিখিত নিয়ম।
মনে রাখতে হবে এইসব নিয়মনীতির বেশিরভাগই মাদকে আসক্তির কারণে পারিবারিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে করা হয়। এসবের যথাযথ প্রয়োগ না হলে ওই পরিবারে আর শান্তি শৃঙ্খলা থাকবে না, বিচিত্র অশুভ পরিণতি বয়ে আসতে পারে। এরকম দুর্বিষহ কোনো পরিণতি না হোক কোনো পরিবারে, সেই প্রত্যাশাই করছি আমরা। যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও পরবর্তী আসরে, তখনও আপনারা আমাদের সঙ্গ দিতে ভুলবেন না যথারীতি, সেই কামনা করছি। ধন্যবাদ।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। ইরান ও ইকবালের পারস্পরিক ভালোবাসা শীর্ষক বিশেষ আলোচনার প্রথম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
তো গুরুত্বপূর্ণ এই আলোচনায় আপনারা আমাদের সঙ্গেই আছেন, এই প্রত্যাশা রইল।
মরহুম আল্লামা ডক্টর ইকবাল ছিলেন একজন খুব বড় মাপের কবি, দার্শনিক ও ইসলামী সংস্কারক। ইসলামী জাগরণের কবি ও পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা আধ্যাত্মিক জনক হিসেবেও তার রয়েছে বিশেষ খ্যাতি। ইকবাল কখনো সফর করেননি ইরান, কিন্তু ইরানের সংস্কৃতির প্রতি তার ছিল গভীর অনুরাগ, যে সংস্কৃতি ইসলামে রেখেছে অমূল্য ও মৌলিক অবদান। ইরানের প্রতি আল্লামা ইকবালের গভীর অনুরাগ এবং বিশেষ করে মুসলিম বিশ্বের নেতৃত্বের আসনে ইরানের ঐতিহাসিক ও ঐতিহ্যগত ভূমিকার প্রতি তার অসাধারণ শ্রদ্ধাবোধ অনেকের কাছেই একটি অজানা বিষয়। ইরানের নেতৃত্বে ইসলামী সভ্যতার পুনরুত্থান ছিল তার এক বড় প্রত্যাশা, ভবিষ্যৎবাণী ও স্বপ্ন।
তাই আমরা এ বিষয়টি সহ প্রাসঙ্গিক কিছু তথ্য ও বক্তব্য তুলে ধরব ইরান ও ইকবালের পারস্পরিক ভালোবাসা শীর্ষক দুই পর্বের এই বিশেষ আলোচনায়। প্রথমে আমরা ইরানের প্রতি ইকবালের গভীর প্রেম সম্পর্কে আলোচনা করব।
মহাকবি ইকবাল জামিয়াতি আকওয়াম বা জাতিগুলোর সমিতি অর্থাৎ জাতিসংঘ শীর্ষক কবিতায় লিখেছেন, অর্থাৎ যদি তেহরান হয় জেনেভা প্রাচ্যের, তবে হয়তো বদলে যাবে তাকদীরে ধরনের। জার্মানির মিউনিখ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য ইকবাল যে থিসিস বা গবেষণাপত্র জমা দিয়েছিলেন তার বিষয়বস্তু ছিল পারস্যে অধিবিদ্যা বা অবস্তুগত বিষয় সংক্রান্ত দর্শনের অগ্রগতি। এই থিসিস ছিল পারস্যের কয়েক হাজার বছরের দর্শন চিন্তা সম্পর্কে একটি পরিপূর্ণ সমীক্ষা, যার মধ্যে রয়েছে সেই জরাথ্রুস্ট যুগ থেকে ইসলামী যুগ এবং ইসলামী যুগ থেকে ঊনবিংশ শতকের সমগ্র দর্শন চিন্তার পর্যালোচনা।
আল্লামা ইকবাল ইরানিদের উন্নত আচরণ, দার্শনিক মন, প্রাচীন সভ্যতা ও তাদের উন্নত সংস্কৃতির প্রশংসা করেছেন। মাকালাতে ইকবাল নামে আল্লামা ইকবালের নানা প্রবন্ধের একটি সংকলন প্রকাশিত হয় 1963 সালে। এতে ইকবাল এই মত তুলে ধরেন যে ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি হল মুসলমানদের পারস্য বিজয়, কারণ এ বিজয়ের ফলে পারস্য তথা ইরান এ অঞ্চলের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক উন্নয়ন সহ সংশ্লিষ্ট নানা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়। আল্লামা ইকবাল 1910 সালে ভারতের আলিগড়ে মুসলিম সম্প্রদায় একটি সমাজতাত্ত্বিক সমীক্ষা শীর্ষক এক আলোচনায় বলেন, আমাদের মুসলিম সভ্যতা হচ্ছে সেমিটিক বা আরব ও আর্য বা ইরানি ভাবধারার মিশ্র উর্বরায়নের ফসল। মুসলিম সভ্যতা উত্তরাধিকার সূত্রে পেয়েছে আর্য মাতার কোমলতা বা দয়া ও সূক্ষ্মতা বা পরিশীলতা এবং সেমিটিক বাবার উন্নত ও মহৎ চরিত্র। পারস্য জয়ের সুবাদে মুসলমানরা পেয়েছে তাই যা পেয়েছিল রোমানরা গ্রিস জয়ের মাধ্যমে, কিন্তু পার্থক্য হল পারস্য না থাকলে আমাদের মুসলমানদের সংস্কৃতি হয়ে পড়ত চরম এক পেশে।
পারস্যের দর্শন সম্পর্কে ডক্টরেট ডিগ্রি অর্জনের লক্ষ্যে ইকবাল যে গবেষণা করেছেন তা তার চিন্তাধারার উপর বড় ধরনের প্রভাব রেখেছে। মোহাম্মদ ইকবাল লাহোরি 1890 দশকে কবিতা লেখা শুরু করেন। প্রথমে তিনি কবিতা লিখতেন উর্দু ভাষায়, কিন্তু পিএইচডি অর্জনের জন্য ইউরোপে থাকার সময় তিনি ফার্সি ভাষায় কবিতা লেখার সিদ্ধান্ত নেন। আসরারি খুদি বা আত্মসত্তার রহস্যাবলী শীর্ষক দ্বিপদী কাব্যে তিনি এ বিষয়ের ব্যাখ্যা দিয়েছেন এভাবে, চিনির মতো মিষ্টি ভাষা হিন্দি যদিও ফার্সি ভাষার বাকৃতি সুমিষ্ট তার চেয়েও।
যদিও উর্দু কবিতায় ফার্সি শব্দ, বাগধারা এবং কল্পরীতির ব্যাপক ব্যবহার রয়েছে, তা সত্ত্বেও ইকবাল তার চিন্তাধারা প্রকাশের জন্য ফার্সি ভাষাকেই বেশি উপযোগী মনে করেছেন। ভারত উপমহাদেশে ও বিশ্বের অন্যান্য অঞ্চলের বেশিরভাগ মানুষের সঙ্গে যোগাযোগের সবচেয়ে ভালো মাধ্যম হিসেবে আল্লামা ইকবাল ফার্সি ছাড়া অন্য কোনো মাধ্যমকে বেছে নেওয়ার কথা চিন্তাও করতে পারেননি। ফলে ইকবাল তার কবিতার প্রায় দুই তৃতীয়াংশই লিখেছেন ফার্সি ভাষায়। অন্য কথায় আল্লামা ইকবাল তার কবিতার 12,000-এরও বেশি পংক্তির মধ্যে প্রায় 7,000 পংক্তি রচনা করেছেন ফার্সি ভাষায় এবং তার 10টি কাব্যগ্রন্থের মধ্যে 6টি গ্রন্থ লিখেছেন ফার্সিতে। ইকবাল মাত্র 3টি কাব্যগ্রন্থ লিখেছেন উর্দুতে, আর তার সর্বশেষ কাব্য সংকলন ও তার মৃত্যুর পর প্রকাশিত আরমাগানি হিজাজ বা হিজাজের সওগাত লিখেছেন অংশত ফার্সি ও উর্দু ভাষায়।
ইকবালের প্রথম কাব্যসংকলন আশ্রারি খুদি বা আত্মসত্তার রহস্যাবলী শীর্ষক দ্বিপদী কাব্যটি প্রকাশিত হয় 1915 সালে। তিনি ফার্সিতে কেন কবিতা লিখছেন এ প্রশ্ন তাকে করা হয়েছে বহুবার। ইকবাল জবাবে বলতেন, তিনি এক্ষেত্রে অসহায়, কারণ বেশিরভাগ ভাব বা ভাবনাই তাঁর মাথায় আসত ফার্সিতে। আল্লামা ইকবালের আধ্যাত্মিক প্রেরণার উৎস ছিলেন ফার্সি মরমি কবি মাওলানা জালালউদ্দিন রুমি, আর রুমির বিশ্ববিশ্রুত কাব্য মাসনাবিয়ে রুমির স্টাইলই ছিল ইকবালের কবিতার মডেল। স্বদেশেই তথা ভারতেই ফার্সি কবিতা রাজ্যের আরও কয়েকজন সম্রাটের কবিতা খুব গভীরভাবে অধ্যয়ন করেছিলেন ইকবাল। ইকবাল জাবুরে আজম বা পারস্যের জাবুর শীর্ষক কবিতায় অত্যন্ত গর্ব ভরে ঘোষণা করেছেন যে, আমাকে দেখো, পাবে না ভারতে আমার মতো কাউকে আর, ব্রাহ্মণের সন্তান হয়েও আমি বুঝি রহস্য রুম ও তাবরিজের। উল্লেখ্য, আল্লামা ইকবালের পূর্বপুরুষরা ছিলেন কাশ্মীরি ব্রাহ্মণ। পয়ামে মাশরিক বা প্রাচ্যের বার্তা শীর্ষক কবিতায় ইকবাল শিল্প সংস্কৃতি ও সাহিত্যের ঐতিহ্যবাহী কেন্দ্র হিসেবে বিশ্ববিস্তৃত ইরানের শহর শিরাজের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক প্রতিষ্ঠা করেছেন এভাবে, দেহ আমার ফুল কাশ্মীরি বাগিচার, হৃদয় আমার হিজাজের ঘর, সুর মম শিরাজের। ইকবালের দুটি বড় আশা বা স্বপ্ন ছিল, এর একটি ছিল হজ করতে হিজাজে যাওয়া এবং অন্যটি হল ইরানে সফর করা। তাঁর এ দুটি স্বপ্ন কখনো বাস্তবায়িত হয়নি।
ইরান ও ইরানিদের প্রতি গভীর ভালোবাসা আর মমত্ববোধে ভরপুর ইকবালের বিশেষ কবিতা জাবুরে আজম বা পারস্যের জাবুর ইকবালকে ইরানিদের হৃদয়ে স্থায়ী আসন দিয়েছে। এই কবিতা ইকবাল ইরানিদের জন্য সুন্দর ভবিষ্যতের আশার বাণী শুনিয়েছেন। ইকবাল তার দূরদৃষ্টির মাধ্যমে দেখতে পেয়েছিলেন যে ইরানে এমন এক মহাপুরুষ ও ত্রাণকর্তার আবির্ভাব ঘটবে যিনি ইরানিদেরকে মুক্ত করবেন দাসত্ব আর দুঃখ বঞ্চনার শৃঙ্খল থেকে। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, অবশেষে আসবেন সেই মানুষ মুক্ত করতে তাদের যারা বন্দী হয়ে আছে দাসত্বের কঠিন শৃঙ্খলে, বন্দিশালার দেয়ালের জানালায় আমি যেন সবই দেখছি। ইকবালের এই ভবিষ্যৎবাণী মরহুম ইমাম খোমেনির নেতৃত্বে ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হওয়ার কথা স্মরণ করিয়ে দেয়। এ বিপ্লব কেবল ইরানি জাতিকে নয়, একই সঙ্গে গোটা মানব জাতিকে মুক্তির দিশা দিয়ে যাচ্ছে।
Tehran nekhosum. Irani Islamakan Harapetutyan Hayeren Radio Jamn ek lsum. Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթերեն հեռարձակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hyk-ի setup box-ի բջային հավելվածի Iransat Badr 526.i և AM8-4W արբանյակների միջոցով։
Բարի երեկո թանկագին բարեկամներ։ Ուղիղ եթերում իր աշխատանքն է սկսում Իրանի Իսլամական Հանրապետության ձայնի հայերեն ռադիոժամը։ Երեկոն 3 շաբթի է 2025 թվականի հուլիսի 15-ը իրանական օրացույցով, 1404 թվականի թիր ամսվա 24-ն է Թեհրանում ժամը 18:55 րոպե։ Տաղավարում ձեզ համար սիրով աշխատում են Շողի Քեշիշյանը և Արթին Ալավերդյանը։ Այսօրվա հաղորդումներ ձեզ կներկայացնենք հետևյալ ծրագրացանկով։ Նախ միասին կընտրենք գեղեցիկ երաժշտություն, ժամը 19-ին կհաղորդենք լուրեր։ Լուրերի ընթացքում ձեզ կներկայացնենք նախ Երևանից մեր թղթակցի պատրաստած ռեպորտաժը, որն անդրադառնում է Իրանի Իսլամական խորհրդարանում սպանի և հարավային իրանահայության պատգամավորի հայտարարություններին։ Այնուհետև ձեզ կներկայացնենք Իրանի դեմ սիունիստական ռեժիմի հարձակման դատապարտանքի վերաբերյալ մեր թղթակցի պատրաստած ռեպորտաժը։ Լուրերից հետո ձեզ կներկայացնենք այսօրվա համար նկատի առած քաղաքավելության հոդվածը, ծրագրի երկրորդ բաժնում ձեզ կներկայացնենք տարբեր թեմաներ շոշափող հաղորդումներ, այդ թվում գրքի հիմնական հաղորդաշարի հերթական համարը, Իսրայելը ինչպես արևմուտքի աջակցությամբ խախտում միջազգային օրենքները խորագրով հաղորդումը, պարսկերենը ձեզ համար հաղորդաշարի հերթական համարը, Իրանցի հանրահայտ գործիչներ համաշխարհային պարծանքներ համաշխարհի